আপনাটা এই শরীর থেকে বেরিয়ে ওই আপনা চেয়ে আমি ও বেরিয়ে গিয়ে কি করে গেল, বায়ুকে আশ্রয় করলো। যদি চোখের দ্বারা বেরোলো না তো বলি যে সূর্যের কিরণের মধ্যে চলে গেল। যদি নাক থেকে যদি নাকটা এমনি হয়ে ফুলে গেল তাহলে কি বলতে হবে,
নাকের দেয়া আত্মা গেল।
নাকের দেয়া মানে বায়ু, বায়ুর মধ্যে থেকে চলে। যদি
কানের দিক হলো আকাশ,
কানে তাহলে কি হবে,
আকাশ
শুন শব্দ আকাশের মধ্যে চলে গেল। যদি নিচে থেকে গেল তার বোঝেন নরকে যাবে। এই নটি দ্বারের মধ্যে কোনো মধ্যে দ্বার থেকে দেবে। এখন মনে করো যে সে এত দূরে তখন মনে করো যে সে চোখ থেকে বেরিয়ে গেল, তখন বায়ুমণ্ডলে সূর্য কিরণের পেতে চলো উপরে গিয়ে আকাশেতে। এই যে মেঘ হয়, মেঘের মধ্যে একটু দূরে করে থাকি তীব্র আমি জলের মধ্যে, জলের বিন্দু ভিতরে থেকে আবার ওই জল মেঘের দ্বারা এই জগতে আসে। জগতের মধ্যে সারা সরোবরেতে গেল, নদীতে গেল। ওই নদী যেরকম গঙ্গা যমুনা এ সরস্বতী ওইখান থেকে আসছে। ওই বর্ষার জল জমে গিয়ে কীরকম গ্লেশিয়ার ভাবে দেখে আসে। ওইটা যদি কেউ জল পান করে, বৃক্ষের মূলেতে গেল, ধানের চাষেতে মূলেতে গেল, ওই ভিতরে একটা কোনো শরীরের মধ্যে ছিল। যে যে কর্ম করেছে তদ অনুসারে পেটেতে চলে গেল। যদি মনে করে যে আমের ভিতরেতে ওই রস আছে তো আম খেলাম, ভিতরে গেল রস। ওর মধ্যে যে বিকার আছে পেশাব আর পায়খানাতে বেরিয়ে যায়। তার মধ্যে মূল যে জিনিস থাকলো সে রক্ত, রক্তের থেকে যে আবার একটা জিনিস এই ক্রমে 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 মেদ মজ্জা ইত্যাদি হয়ে যে অত্যন্ত সূক্ষ্ম বস্তু হয়ে যায় আর স্ত্রী পুরুষের মাধ্যমেতে গর্ভেতে আসলো। কে গর্ভেতে আসলো? ওই যে এখান থেকে যে বেরিয়েছিল আত্মা, ওইটি এত প্রক্রিয়া করে, এর মধ্যে হয়তো দশ মাস লাগতে পারে, বিশ মাস, এক হাজার বছর, দু হাজার বছর, এই যে যেরকম তার কর্মফল ওইটাকে ভোগ করতে। যারা ভূত পিশাচের কাজ করেছে, সব মার্ডার করেছে, তাদের বিনা শরীরেতে দুঃখ কষ্ট পেয়ে আর বহু দিনের পরে এই প্রক্রিয়াতে এই পেটেতে, পেটেতে সঙ্গে সঙ্গে এই শরীর তৈরি হয় না, এক তো আন্ডা মতন থাকবে, ধীরে ধীরে আন্ডাটা বাড়তে লাগলো, ধীরে 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 তার মধ্যে প্রাণ প্রথমে আসলো, প্রাণের ভিতরে আছে, বিকশিত হতে লাগলো, প্রাণের একটু সঞ্চার হতে লাগলো। মা যা খায় ওই ভিতরেতে চলে যেতে লাগলো, যা খায় ও রস সার ওর ভিতরেতে চলে, মা খায় অন্ন আর হয়ে যায় দুধ। কীরকম প্রক্রিয়া ভগবানই জানেন, বড় বড় বৈজ্ঞানিকরা বুঝতে পারবে। ধীরে 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 পাঁচ ছ মাসের হলো আবার একটু অবয়ব সব অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল। সাত আট মাসের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ একেবারে সব পূর্ণ হয়ে যেয়ে একটা ঝিল্লিতে একেবারে বন্ধ হয়ে গেল। মাথা হেড পায় উপরে বাঁধা এমন নরকের ভিতরে পড়ে। কত পোকা আছে শরীরের ভিতরে আমরা বুঝতে পারি, বড় বড় লম্বা লম্বা কেঁচু আছে, সে কখনো কাটে, কখনো মা গরম জিনিস খায়, আর কত রকমের কষ্ট। সেই সময়তে প্রার্থনা করে, প্রভু রক্ষা করুন আমাকে এই নরক থেকে, যদি বাহির করে দেন গর্ভ থেকে তা আমি আপনার জীবন ভজন করব আর ভুলব না। কতগুলি জীব আছে যারা সুকৃতিমান তাদেরকে ওই সময়তে ভগবান একটু দর্শন দিয়ে দেন, আর যারা দুর্ভাগা ওকে দর্শন দেন। কিন্তু সেও প্রার্থনা করে তো ভগবান বলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই প্রতিজ্ঞা তোমার দেখে শুনে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এই নরক থেকে উদ্ধার করছি, কিন্তু ওখানে যে ভজন করবে ভগবান কাছে প্রতিশ্রুতি হল দিলাম, কিন্তু এখানে এসে কি করলাম?
ভুলিয়া তোমারে সংসারে আসিয়া
আদরে রাখিলে সদাই।
বোনটা না ও থেকে যে বড় ছোট ভিউ আছে, সে তার ভাইকে নিয়ে কোলে নিয়ে তার মুখ চুম্বন করবে, হাসাবে, তখন ও ছেলেটাও হাসবে, এমন এমন করবে, সে হাসবে এমনভাবে করবে যে সে ওই যে পূর্বের স্মৃতি ধীরে 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 তারপরে
তখন ধীরে ধীরে যত করে
কালকে খেলা হবে কলকাতা বোম্বাই দিল্লি ইত্যাদি একবারে মত হয়ে যাবে, ছুটি করে নিবে, যাবে না আর ওই নিয়োগ কান পথে আর দেখছে টিভি এমন প্রমত্ত হয়ে যাবে, তখন ভগবত ভজনের মনে থাকবে কি এইরকম খেলাধুলাতে, তারপরে কি হবে
আর কিছু দিনে
তার ছোট ছোট বাচ্চা, একদিন দুজন বাচ্চাদেরকে বেশ আদর টাদর করে দিয়ে তাদের খাওয়ার জন্য বনেতে নিয়ে, সেখানে একটা সুন্দর আমের গাছ, নিচেতে সুন্দর সুন্দর একটা ঝর্ণা ঝরছে, ঝর্ণা বুঝো তো,
জলপ্রপাত,
আর সেইখানেতে কেঁচো টেঁচো এইসব কত আছে, আর সেখানেতে বন জঙ্গল, দুজনে একসঙ্গেতে গাছের ডালেতে বসে চোঁচ মধ্যে চোঁচ মিলিয়ে দিব, চোঁচ মধ্যে চোঁচ মিশানো মানে কি
ঠোঁটে ঠোঁট লাগালো
কেন, প্রীতি ধরেতে
যেরকম প্রীতির পরিচয়,
স্ত্রী পুরুষ যেরকম হয়তো মিলিত হলে তাদের প্রীতি এইরকম হতে তারা যে প্রদর্শন করে, প্রীতি ধরে বাল্যকালের কথা মনে করতে তাদের সঙ্গে প্রীতি কীরকমভাবে হলো পরস্পর এইসবগুলি পরস্পর কথা বলে, প্রথম বাচ্চা হলো দ্বিতীয় বাচ্চা হলো ওই সবগুলি কথা, ছেলেরা কীরকম সুন্দর পুষ্ট হয়েছে এইসবগুলি স্মৃতি যাবে বলে তারা পরস্পর কথা বলতে পারে। ইতিমধ্যে দেখে কি চালের কণা ওখানেতে আছে পড়ে আছে, তখন স্ত্রী বলল যে সে দেখ চলো যাই আমরা দুজন ওই চালের দানা মোতির মতো বেশ সুন্দর এইটিকে আজ আমরা খাবো আর ছেলেদেরকে খাবো, চলো আমরা যাই। পতি বলছে যাইস না, এটা কোনো ব্যাস জাল পুঁতে দিয়ে ওইখানে আমাদেরকে বাজাইবার জন্য ধরবার জন্য এই কৌশল করেছে, বুঝেছে সবসময় পুরুষরা এইসবগুলি চিন্তা করে, আরে এই বনি জঙ্গলিতে এই ষড়যন্ত্র আর এই জালটাল আসবার কোথা থেকে আস, না না আছে যাইস না, সে মানলো না, পুরো পারে উড়ে গিয়ে চালের দানা খেতে লাগলো আর ওকে ইশারা করে ডাকতে লাগলো কত দিন। ইতিমধ্যে ব্যাত ছিল একটা গাছের তলায় ওই দড়িটা করে এমনি একটু করে দিল বসে জালের মধ্যে আবার এক তাতে চ্যাঁ 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 করতে লাগলো, এখন পুরুষটাও উড়ে আসলো যে হ্যাঁ হ্যাঁ তোমাকে কাল ধরে নিল আমাকে ধরলো না, আরে আমি মরে গেলে তো ছেলেদেরকে তুমি পাল পোষণ করতে, আমি তো পালন পোষণ করতে পারবো না, আমারই মরে যাওয়া উচিত। এই বিলাপ করতে লাগলো আর কবুতরিও বিলাপ করতে লাগলো। এমনভাবে দুজন বিলাপেতে ব্যস্ত হয়ে গেল যে ওইখান থেকে ব্যাদ দেখছে, বেশ মশগুল হয়েছে, পান তর্কশ থেকে বাহার করে একেবারে সন্ধান করে, এমন মারলো, একটা তো আবদ্ধ জালের মধ্যে ছিল আর এইটা বাহিরে ছিল, বুকেতে লাগলো, ওদিকে বেরিয়ে গেল আবার বান, আর রক্তেতে রক্তারক্ত হয়ে যেয়ে ছটফট করতে। তখন তালি বাজাইতে হাসতে হাসতে বড় প্রসন্ন হয়ে ব্যাগটা এসে ওকে ধর নিল, ওকে ধর নিল, আর দুজনকে বেঁধে দিয়ে ঠ্যাং নিজে বাড়িতে গিয়ে তরকারি করে দিয়ে খেয়ে। এইরকম হচ্ছে জগৎ, আমরা এখন বুঝতে পারছি না। এই জগতের মধ্যে এছাড়া আর কিছু নাই স্যার, এইগুলি যে কষ্ট সষ্ট দেওয়া এটা ভগবান জেনে শুনে করছেন, বুদ্ধ করে দিয়েছেন, রোগ দিয়ে দিয়ে অসুখ দিয়ে, কেন বুঝে তোমরা অসহায়, এই জন্য বাল্যকাল থেকে তোমরা ভজন করো, বিদ্যা একটু হয়ে গেল, আমি যে রাষ্ট্রপতি ক্লার্ক হয়ে গেলাম, মানে রাষ্ট্রপতি হয়ে গেলাম, কেউ প্রধানমন্ত্রীর বেয়ারা হয়ে গেল, মনে করছে আমি কত বড় বিদ্যা, কেউ প্রাইভেট সেক্রেটারি হচ্ছে, কেউ স্কুলের হেডমাস্টার হচ্ছে, আবার প্রিন্সিপাল হচ্ছে, এই বিদ্যার গৌরব। আর ওই বিদ্যার গৌরব নিয়ে কী করছি, ধন উপার্জন করি, নানা দেশেতে ভ্রমণ করে করে, আজকে ওখানে থেকে ট্রান্সফার হলো ওখানে, ওখান থেকে এখানে, ওখানে থেকে, মনে করছি যে সে অসুবিধাটাকে একটু ঘুরছে ঠিক কর। এমন কোনো জগতের লোক নাই যার কোনো না কোনো অসুবিধা আছে, ওই অসুবিধাকে দূর করছে, কিন্তু হচ্ছে কি, এই সমুদ্রে যেরকম ঢেউ উঠে না, বিরাট ঢেউ উঠে, এই চলে গেলে আর ঢেউ আসবে, আবার একটু আবার একটি আসবে, মনে করছে যে সে এইটা আমরা এই যে ঘর করে দিলাম আমাদের সব সমস্যা মিটে গেল, কিন্তু হলো কি, আবার একটি সমস্যা, কোনো মেয়ের বিবাহ হচ্ছে না, মা সমস্যা, মেয়ের বিবাহ হলো, এক জায়গাতে খবর আসলো যে সে জামাই মারা গিয়েছে, আবার মহাসময় একে দেখে দিয়েছে, ইতিমধ্যে আবার একটু সমস্যা আসছে, ধন উপার্জন করে কুটুম্বকে ভরণ পোষণ করতে করতে ভুলে যাই, আবার বিপত্তি আসছে তার মুখে, ভগবানকে ভজন কী করবে, এইরকম হবে তো কী হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, ভগত ভজন হয়ে গেল। সকলেই বৃদ্ধাবস্থা আসবে, এমন কোনো প্রাণী নাই যে জরা দেবীর সঙ্গে জরা দেবী তাকে জোর করে বিবাহ না করে দিবে, জরা একটা হচ্ছে দেবী, মা দুর্ধর্ষ, সকলকে ব্যাপে। আর তখন নানা প্রকারের দুঃখ আর কষ্টের সীমা। এবস্থাকে কি গতি হবে, এ বুদ্ধিমান চিন্তা করে যে কি হবে গতি। আর মূর্খরা চিন্তা করে না, হায় হায় করতে পারে। এই জন্য বুদ্ধিমান পুরুষ এইসবগুলি চিন্তা করবে যে ভবিষ্যতে কি হবে, বৃদ্ধ হব, অচল শরীর হয়ে যাবে, কি করব কিছু বুঝবো। এই জন্য চৈতন্য মহাপুরুষ তাহাদের জন্য যদি এইরকম চিন্তা করে তা নৌকা ওখান থেকে নিয়ে আসে, বলছে যে পার এতে বসো, আর বসে আমি তোমাকে ভরসাগর পার করে দিব। দেখো তো পার করাও তো
কে যাবি কে যাবি রে ভাই।
জগতের যা আছে কেউ এসে যা, হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই স্ত্রী পুরুষ বাচ্চা যে কেউ হোক, বস ইচ্ছা করব যে হ্যাঁ আমি পার হব ভরসাগরকে, আর এখানে চলে আস, কোনো পয়সা শুল্ক ওই নৌকাটা এখানে এসেছে আজকে, এই আপনাদের গোবরুক নামে বুঝলি, পার হয়ে যা চলে আস। একটি চিহ্ন দিব আমরা, ওই চিহ্নটা নিয়ে বস নৌকাতে বসে যাও, চিহ্নটা কি গলা মালালে বসে যেতে কেউ নিবে না, একটি মালা আমাদের খরচ হয়নি, আমরা অনেকগুলি মালা আনিয়েছি, কেউটা মালা ঢালে। এটা হচ্ছে টিকেট,
পাসপোর্ট,
পাসপোর্ট টিকেট, এই টিকেটটা নিয়ে ওই গাড়িতে বসে যা, কিন্তু কেউ টিকেট নিল না একটাও। এইরকম চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ডাকছেন খেওয়া পার হওয়ার জন্য, আর এসে যা জড় অন্ধ আত, মানে কি বেকুব মূর্খ কিছুই বুঝে না, জাহিল অথবা রোগী বৃদ্ধ আত যে কেউ হোক চলে, ওই নামের নৌকাটা কি, নৌকাটা কি
হরি নামের নৌকা
বলতো, তারপরে
হরি নামে
কোন স্বার্থ নাই, লোকের দুঃখ দেখে বলছেন যে পার করে যায়, কিন্তু লোচন বলে কি বলছেন, আমার কর্মের দোষের জন্য আমি আর সব জগতের জীব জড় অন্ধ আত, আমি দুর্ভাগা, আমি এই আমার কর্মে ফেরেতে এই সংসার চক্র, আর এই জন্মের পরে কোটি কোটি জন্মে মনুষ্য শরীর হবে কি না কিছু ঠিক নাই, এই জন্য বুদ্ধিমান পুরুষ হরি নাম আশ্রয় করে দিল, এই ভোসাগর থেকে নাম আশ্রয় করে। আর এবার যদি না হলো কোটি কোটি জন্ম গেল, এই জন্য কি করবে একটা কীর্তন কর।
বিদ্যাধরী সৃষ্টি রাধা বিনোদ বিহারী জীব কি জয়, সৃষ্টি রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধা মাধব জীব কি জয়, ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বরজ্যেষ্ঠ ভক্তি বেদান্ত শ্লোভামন গোস্বামী মহারাজ কি জয়, ওং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বরজ্যেষ্ঠ সদস্য ভক্তি বেদান্ত শ্লো নারায়ণ গোস্বামী মহারাজ কি জয়, নিত্যলীলা পৃষ্ঠ বিষ্ণুপাদ শিষ্য ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি জয়, নিত্যলীলা পৃষ্ঠ বিষ্ণুপাদ শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়, মহাভাগবত শিষ্য গৌর কিশোর দাসবাজী মহারাজ কি জয়, সচ্চিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর কি জয়, বৈষ্ণব সারভূম শ্রী অন্নাথ দাসবাজী মহারাজ কি জয়, রূপানুগাচার্য গুরুবর্গ কি জয়, অনন্ত গৌরী বৈষ্ণব বৃন্দ কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, গৌর বেদান্ত আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ প্রভু কি জয়, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয়, শ্রী স্বরূপ দামোদর অরবিন্দ গৌর পার্শ্ববৃন্দ কি জয়, শ্রী নরোত্তম শিবানন্দ শ্রীনিবাস প্রভুত্রয় কি জয়, অভেদ বৃন্দাবনাথ মগ্ন ভক্তি পীঠস্থান শ্রী নবদ্বীপ ধাম কি জয়, শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপী গো গোবর্ধনাত্মক বৃন্দাবন ধাম কি জয়, শ্রীব্রজমন্ডল ছত্রমন্ডল গৌড়মন্ডল কি জয়, সর্বাভিষ্ট গিরিরাজ গোবর্ধন কি জয়, ভক্ত বিঘ্ন বিনাশন নৃসিংহ দেব কি জয়, ভক্ত রায় প্রহ্লাদ মহারাজ কি জয়, অনন্ত গরি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেদ গৌর ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি গো। পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্রিজে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো নমঃ। ভক্ত্যা বিহীনাপরাধ লক্ষ্যে চিত্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ি ত্বাং শরণং প্রপন্ন বন্দে নমস্তে চরণারবিন্দ। আমরা বৃন্দাবন ধাম থেকে মথুরা ধাম থেকে আসছি। কুদিন পূর্বে শ্রী ধাম নবদ্বীপেতে মায়াপুরেতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে, তার জন্মোৎসব উপলক্ষে বিরাট উৎসব ওখানে হয়েছে। ওই উপলক্ষেতে আমরা শ্রী ধাম নদীতে গিয়েছি। সেখানেতে
নদীপ ধামেতে নটি দ্বীপ রয়েছে, যেখানে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন প্রকারেতে জগৎজীবের কল্যাণের জন্য লীলা করেছিলেন। মায়াপুরেতে তাহার জন্মস্থলী, নদীপেতে তাহার বিভিন্ন প্রকারের ক্রীড়া রয়েছে। এই জন্য সমস্ত জগৎ থেকে ইংল্যান্ড, আমেরিকা, জাপান ইত্যাদি থেকে লক্ষ লক্ষ লোক এসেছিল। আমাদের সঙ্গে তো প্রায় 10-12 হাজার লোক সহকারেতে পরিক্রমা করেছে। আয়োজন কিসের জন্য? আয়োজন এই জন্য যে আমরা হচ্ছি স্বরূপত কৃষ্ণের দাস এবং দাস। আমরা মনে করি যে সেই এই শরীরটাই আমি, কিন্তু এই শরীরের মধ্যে থেকে আত্মা বেরিয়ে গেলে আর এই শরীর কোনো কার্য করে না, শুনে না, চলে না, ফিরে না, কোনো কার্য করে না। যতদিন এই ভিতরেতে আত্মা আছে ততদিন পর্যন্ত শরীর চলাফেরা, সুখ দুঃখ অনুভূতি এইসবগুলি করছে। যেদিনে এইটা বেরিয়ে যায় সেই দিনে বাস সমাপ্ত। এই শরীরে কোন কিছুই মূল্য নেই, তাকে হয়তো মাটিতে পুঁতে দেয় অথবা অগ্নিতে তার সৎকর্ম করে। যখন অগ্নিতে পুড়িয়ে দেয় তখন আপনারা আসুন, বসুন না, বসে যান। যখন আগুনটা পুড়িয়ে দেয় তাহলে ছাই ভস্ম হয়ে যায়। আর মাটিতে যদি পুঁতে দেয় তাহলে পোকা ইত্যাদি হয়ে যায়, গলে পচে যায়। আর যদি কুকুর শৃগাল খেলে তো পায়খানা রূপেতে এই শরীরটা হয়ে যায়। এই শরীরের অন্তিম গতি সমস্ত শাস্ত্র বলছেন, আমাদের ঋষি মহর্ষিগণ বলছেন, ব্যাস সুখদেব গোস্বামী বলেন, সকলেই বলছেন যে আমরা এর ভিতরে যে যে আত্মা আছে এটি হচ্ছে কৃষ্ণের অংশ, ভগবানের অংশ এবং দাস। যখনই আমরা ভগবানকে অবজ্ঞা করি, তার সেবা করি না, তখনই মায়া তাকে ঝাপটে ধরে এই সংসারেতে ফেলে দেয়। এই সংসার হচ্ছে কারখানা, জেলখানা, সুখে থাকবার জায়গা নয়। যেরকম ভাবে জেলখানা, সুখে থাকবার নয়, সেখানে নানা প্রকারের যাতনা স্থল। ওইরকমই এই জগৎ জন্ম থেকে মরণ পর্যন্ত শুধু একটি জনিতে নয়, কোটি কোটি জন্মেতে। এখন আমরা মানুষ হয়ে সৌভাগ্যক্রমেতে মনুষ্য হয়ে এসেছি, আবার হয়তো আমরা পশু হয়ে আস। কোথায় যাব কোনো গ্যারান্টি নাই, কতদিন থাকবো তারও গ্যারান্টি নাই। অনুগ্রহ করে ভগবান, আমাদের কোনো যোগ্যতা অধিকার না থাকলেও অনুগ্রহ করে ভগবান আমাদের এই মনুষ্য শরীর দিয়েছে। যদি এর মধ্যে আমরা আত্মজ্ঞান না লাভ করি যে আমি কে, এই কীর্তনেতে বলছিল কে আমি, কোথা থেকে আমি এসেছি, কোথায় যাব, এই মনুষ্য জন্মেতে স্থির করে নেওয়া উচিত। শুধু জন্মগ্রহণ করে, পড়ালেখা করে, খাওয়া দাওয়া করে, পাশ্চাত্য সভ্যতাতে রঙে, আমাদের সংস্কৃতি ইত্যাদি সব সামনে আসলে ভালো হয়। এই জেলখানা সুখী সুখ দিতে পারে। শাস্ত্রে বলছেন যে প্রত্যেকটি জীব এই জগতে, মনুষ্য হোক, কীট পতঙ্গ হোক, পশু হোক, জানোয়ার হোক, সকলেই প্রয়াস করে যে আমাদের সুখ হোক, যেন দুঃখ না হোক, সকলে এই জন্য চেষ্টা করছে। ভাগবতে এটা বলছে, প্রাণী মাত্র চেষ্টা করছে, মনুষ্য মাত্র চেষ্টা করছে যে আমাদের সুখ হোক, দুঃখ যাতে না হোক। কিন্তু হচ্ছে উল্টা, জন্ম থেকে মরণ পর্যন্ত শুধু একাকী নয়, সমষ্টিগত সমস্ত রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্রে মিলিত হয়ে চেষ্টা করছে, নানা প্রকার সুখ পাওয়ার চেষ্টা করছে। তার জন্য বৈজ্ঞানিক আবিষ্কার কত রকমের হয়েছে, সেই আবিষ্কার বৈজ্ঞানিক আবিষ্কার রান্নাঘর থেকে আরম্ভ করে স্কুল কলেজ হাসপাতাল ইত্যাদি তত এত উন্নত হয়েছে যে আমরা যখন তুলনা করি তখন দেখি এখন এটি কোথায় ক্রিকেট হচ্ছে, হচ্ছে বোধ হয় কি সমাপ্ত হয়ে গেছে, এখন চলছে, এখানে টিভিতে বসে দেখতে পাই, ওখানে কে কে মুভমেন্ট করছে এই সবগুলি এখান থেকে দেখ, শুধু এখানেই নাই তত ভারতবর্ষেই হচ্ছে, আমেরিকা শুধু, ওখানে কে কি বলছে এখানে বসে আমরা দেখতে পাই। এরকম কমিউনিকেশন এরকম হয়েছে, এরোপ্লেন এইরকম হয়েছে যে শব্দের মতন চলে, এই জন্য সমস্ত পৃথিবী খুব নিকটে এসে গেছে। এখনই এখান থেকে চললে সকালবেলা আমেরিকা পৌঁছে যাব, ইংল্যান্ডে পৌঁছে যাব, গ্রিনল্যান্ড পৌঁছে যাব, আর ওখানে থেকে এখানে সঙ্গে সঙ্গে কথা বলতে পারব। কিরকম বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, একটা লোকের মাথা খারাপ হয়ে গেছে, একটা অন্য লোকের মাথা নিয়ে এখানে গেল, একটা লোকের চোখ নাই একটা মরার লোকের চোখ নিয়ে এবার চৌদিকে উন্নতি হয়েছে। কিন্তু এই বৈজ্ঞানিক উন্নতির পিছনে কিছু এমন একটা অভিশাপ আছে যে আমরা সুখী হতে পারছি কি, আজ থেকে 40-50 বছর আমরা দেখেছি একটু শান্তি ছিল, পুত্র মাতা পিতার আদেশ পালন করে পতি এবং স্ত্রীর মধ্যে প্রীতি ছিল, আজকাল সে প্রীতিটা নাই, হারিয়ে যাচ্ছে। আত্মার যে ক্ষুধা, আত্মার যে গুণ ছিল পরোপকার, সত্য বলা, অন্য লোককে কোনো উপকার করে দেওয়া, ক্রমে ক্রমে এইসব গুণগুণি নষ্ট হয়ে যাচ্ছে। পূর্বে আমরা দেখেছি কিছুদিন পূর্বেই 50-60 বছর পূর্বে কিছু কিছু প্রীতি ছিল লোকের মধ্যে, সংযুক্ত পরিবার থাকত, আজকাল সেই প্রীতিটা নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞান বলকি আরো এমন প্রেমটাকে নষ্ট করছে পরস্পর প্রীতিকে, কলকাতাতে, লন্ডনেতে, শিকাগো ইত্যাদিতে, দিল্লি বম্বাইতে দেখেছি লোকের এত ভিড়। এখানে তো আমার অনেক করে ইনি ডেকেছেন, তথাপিও 10-5 জন এসেছেন, ওখানে সকাল থেকে এত ভিড়ে ঠেলাতে লোক কত লোক মরে যাচ্ছে, কত লোক কি হচ্ছে, কিন্তু কেউ কে একটা সময় নাই যে ওটা লোকটাকে তুলিয়ে একটু হাসপাতালে নিয়ে আস, কোনো মায়া মমতা দয়া প্রীতি নাই, চারিদিকে হিংসা মারকাট এইসব, এইটা চলে গেছে, প্রেমটা নষ্ট হয়ে গেছে। এই যুগের সমস্যা এই হচ্ছে, ভালোবাসা, ভালোবাসা নাই জগতে। পূর্বে ছিল যে সে একটি বিবাহ হয়ে গেল সারা জীবন পর্যন্ত, যে কোনো ভাবেতে হোক স্ত্রী পুরুষ এক জায়গাতে থাক, আজকাল ধীরে ধীরে সেটি নষ্ট হয়ে যে তালাক বলে একটা জিনিস এসে গেছে, কুদিনে পরেই কোনো রকম হতে অসুবিধা হলো ওটাকে ছেড়ে দিল, ওর কাছে গেল ও ছেড়ে চলে, জীবন নষ্ট হয়ে গেল। এইটি চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর পূর্বে এসে জগতে এইটা জিনিস দিয়েছে। শুধু মানুষকে মানুষ না, পশু পক্ষী কীট কীট পতঙ্গ ইত্যাদি হরি বল করে সকলকে, তার মধ্যে মত্ত করে দিয়ে তখন সিংহ বাঘ ভালু তার হিংসা ভুলিয়ে দিয়েছে। ভারতের যে প্রান্তেতে তিনি গিয়েছেন সেখানেতে হিন্দু মুসলমান ইসাই খ্রিস্টান যত জীব মাত্রই তার প্রতি আকর্ষিত, ভুলে গেছে এইসব। তখন আমি কৃষ্ণের দাস, সকলেই কৃষ্ণের দাস, সেই সূত্রে আমরা সকলেই বন্ধু সখা ভাই। আজকাল দেখছি যে সে পাকিস্তান হিন্দুস্তান নিজেকে শত্রু মনে করে। পাকিস্তান হিন্দুস্তান কি কুদিন পূর্বে একটা লাইন করে দিয়েছে, কুদিন পূর্বে তো এটা হিন্দুস্তান ছিল, বর্মা শিলং এইসব তো ভারতের অঙ্গ। এইসব রাজনীতি এসে আমাদের পূর্বের ভারতের যে প্রীতি ইত্যাদি বৈদিক রীতি বৈদিক চিন্তন আর এই আত্মজ্ঞান সকলের প্রতি প্রীতি এইসব গুলিকে নষ্ট করে দিচ্ছে। এখন আমাদের সময় হচ্ছে না এই দিকে থাকায়। এই জন্য শাস্ত্র বলছেন যদি তুমি সুখী থাকতে চাও তাহলে বুঝো যে তুমি কে। জগতে দু রকমের প্রাণী আছে, দু রকমের দেখা যায় বস্তু। আমার বাংলা বলা কোনো অসুবিধা হচ্ছে না তো, বহুদিনের পরে এদিকে এসেছি, আমার অভ্যাস আছে হিন্দি বলবার, তথাপি বলছি। যে জিনিসের মধ্যে সুখ দুঃখের অনুভূতি আছে, এইটা সুখ এইটা দুঃখ, আর স্বতন্ত্র ইচ্ছা শক্তি আছে তাহাকে বলে চেতন। আসুন এদিকে বলেন যে দু প্রকারের বস্তু আছে, পদার্থ আছে, যাদের মধ্যে সুখ দুঃখের অনুভূতি আছে আর স্বতন্ত্র ইচ্ছা শক্তি আছে তাকে বলে চেতন। যাদের মধ্যে সুখ দুঃখের স্পৃশা নাই, অনুভূতি নাই আর স্বতন্ত্র ইচ্ছা শক্তি নাই, তারা হচ্ছে জড়। আমরা যাহা কিছু এই চক্ষু দ্বারা দেখছি এইসব হচ্ছে জড়। কিন্তু এর ভিতরে যে আত্মা আছে সেই হচ্ছে চেতন। শরীরের মধ্যে সুখ দুঃখের অনুভূতি ইচ্ছা শক্তি নাই, এইটা হচ্ছে জড়, কিন্তু এর ভিতরে তো চেতন আছে। একটি জীবন্ত গাছ উপরেটা হচ্ছে জড়, ভিতরেতে আত্মা যেরকম আমাদের আছে ওদের ভিতরে আছে। একটা শুকরের মধ্যে, একটা মুসলমানের মধ্যে, একটা খ্রিশ্চিয়ান মধ্যে, এমনকি একটা বৃক্ষ লতা গুলমেতে সর্বত্র আত্মা একরকমের। এই সমস্ত আত্মাগুলির মূল আত্মা হচ্ছেন পরমাত্মা কৃষ্ণ। সেই কৃষ্ণকে আমরা ভুলে এই জগতে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহি, অতএব মায়া তারে দে সংসার আদি দুঃখ। বেদ শাস্ত্র উপনিষদ সব এরকম বলছে, মমই বংশ জীবভূত সনাতন, সব শাস্ত্রে। আমরা ভুলে যে এই জগতে এসেছি কৃষ্ণ। শ্রীমদ ভাগবতেতে একটি সুন্দর উপাখ্যান এ সম্বন্ধে দিয়েছে, আপনারা জানেন, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ দুজন ভাই ছিলেন। তার মধ্যে হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ। আমাদের সব যতগুলি নাম সবগুলি সার্থক না, তার অর্থ আছে। অন্য কোন দেশে এইসবগুলি নাই। হিরণ্যকশিপু মানে হিরণ্য মানে সোনা, আর কশিপু মানে হচ্ছে বিছানা, পলঙ্ক ইত্যাদি। যারা অর্থ এবং সুখকেই, জাগতিক সুখকেই সর্বস্ব মনে করে, তাহার নাম হচ্ছে হিরণ্যকশিপু। যারা এই জাগতিক ভোগ, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও মজ কর, ঋণং কৃত্বা ঋতম দেবে যাবৎ জীবে সুখম জীবে, চার্বাকিত্ব আমাদের মধ্যে ছিলেন বহুদিন আগে, ঋণ করেও ঘি খাও, আর মরে গেলে কে তাহার ঋণ কে চুকাবে, বা সেই শেষ, এরপরে জন্ম নাই আর পূর্বেও জন্ম ছিল না, ওই ওদের থিওরি। কিন্তু ভারতী বৈদিক শাস্ত্রের থিওরি না, গীতা ইত্যাদির থিওরি না। অতএব হিরণ্যকশিপু মানে বিষয় ভোগের মধ্যে আসক্ত যে ব্যক্তি, অর্থ দিকেই তাহার সবসময় দৃষ্টি, মনে করি অর্থ না হলে সুখী আমি থাকতে পারবো না, তারা হচ্ছে হিরণ্যকশিপু দ্বৈত।